মুবল্লিগ হব সুন্নতে খুব চর্চা করব সুন্নতে দয়া করো হে শাহে মদিনা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شبه يا مشهد قلن الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়ান শোনার আগে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বয়ান শুনব। যতটুকু সম্ভব দুজনে হয়ে বসে মনোযোগ সহকারে বয়ান শুনব এবং এই বয়ান থেকে যা কিছু আমরা শিখব সেই অনুযায়ী আমল করব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। যেরকম আমরা মুবাল্লিগিনে কিরাম থেকে আমরা শুনতে পাই, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলান করে দিয়েছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। এখন আমরা কি চাই যে আমরা কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকব? কেননা কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কেননা সেদিন ইয়া নফসির অবস্থা হবে, প্রত্যেকে নিজের অবস্থা সম্পর্কে চিন্তা করবে, সে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে প্রবেশ করবে, সেই পেরেশানির মধ্যে থাকবে, সেই চিন্তার মধ্যে থাকবে। আর ওই সময় ওই ব্যক্তি, ওই সৌভাগ্যবান ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে, কাছে থাকবে যে দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার লিখিত ছোট একটি রিসালা, যেটি মাকতাবাতুল মদিনার মধ্যে আমরা পাব, মাদানী ইনামাত, এর মধ্যে তিনি বলেছেন যে 313 বার দরুদ শরীফ পাঠ করার জন্য। কেননা ওলামায়ে কিরাম বলেন যে ব্যক্তি দৈনিক 313 বার দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির নাম বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে সেই খাতার মধ্যে লেখা হবে। তো আমরা আজকে এই রাঙ্গুনিয়ার এই মাঠে একদিনের ইজতিমায় যারা আমরা শরিক হয়েছি, তারা আজকে আমরা নিয়ত করি যে আমরা দৈনিক কমপক্ষে 313 বার দরুদ শরীফ অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের যে মুবাল্লিগ এর আগে বয়ান করেছে তার কাছ থেকে শুনেছি যে লোভের ক্ষতি, দুনিয়ার সম্পদের লোভের ক্ষতি সম্পর্কে। আসুন এবার বয়ান শুনব লোভটা কেমন হওয়া উচিত, লোভ কেমন হওয়া চাই। আসুন এর আগে আমরা একটি ঘটনা শুনি যে এক ঘরে একটি সাপ বাস করত। সেই সাপটি ছিল খুবই বিষাক্ত। তো ওই সাপ, তার বিশেষত্ব ছিল যে সেই সাপটি সেই বাড়ির মালিককে প্রতিদিন একটি স্বর্ণের ডিম পেড়ে দিত। সাধারণত ডিম পারে না, তো সেই সাপটি স্বর্ণের ডিম পারত। তো এখন সেই ঘরের মালিক তার পরিবার পরিজনকে বলে রেখেছে যে এই ঘরে একটি সাপ আছে, সেটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দেয়, এখন তোমরা সজাগ থাকবে, একে কেউ মারবে না, কেননা সে আমার লাভ করছে, প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিচ্ছে। আচ্ছা, এভাবে কিছুদিন অতিবাহিত হলো। একদিন সেই সাপটি গর্ত থেকে বের হয়ে সেই বাড়ির মালিকের একটি ছাগলকে কামড় দিল। সেই ছাগল সাপের সাথে মারা গেল। এখন সবাই একত্রিত হয়ে সেই সাপটিকে মারতে গেল, কিন্তু বাড়ির মালিক তাদেরকে, ঘরের অভিভাবক সেই পুরুষ তাদেরকে মানা করলো যে এই সাপটিকে মেরো না, কেননা সে আমাদেরকে একটি করে ষণ্ডের ডিম দেয়, যদিও সে আমাদের ক্ষতি করেছে, একটি ছাগলকে কি করেছে, মেরে ফেলেছে। আমরা যদি তুলনা করতে যাই তাহলে ছাগলের চাইতে ষণ্ডের ডিম কি বেশি মূল্যবান, সুতরাং তাকে ছেড়ে দাও। এভাবে কিছুদিন গেল। তারপর একদিন সাপটি আবার গর্ত থেকে বের হয়ে ওই বাড়ির মালিকের একটি পোষা গাধাকে কামড় দিয়ে মেরে ফেলল। এখন সবাই আবার কি হলো, রাগান্বিত হলো, সবাই মিলে সেই সাপটিকে মারতে যাচ্ছে। এরপরে ওই বাড়ির মালিক তাদেরকে আবার বোঝালো, দেখো এই সাপ আমাদেরকে একটি করে স্বর্ণের ডিম দেয়, যা দিয়ে আমরা আস্তে আস্তে কি হব, অনেক সম্পদশালী হতে পারবো। আর এই গাধা চলে গেছে, অসুবিধা নাই, আমরা একটি স্বর্ণের ডিম বিক্রি করে অন্য একটি গাধা কিনতে পারবো, তো তাকে ছেড়ে দাও। এভাবে কিছুদিন চলে গেল, প্রায় দু বছর সাপটি কারো ক্ষতি করলো না, দু বছর যাবৎ একটি একটি করে স্বর্ণের ডিম দিতে লাগলো। সবাই ছাগল এবং গাধাকে যে মেরে ফেলেছে সে সাপটি সে কথা ভুলে গেল। কিছুদিন পর, দু বছর পর, সেই সাপটি গর্ত থেকে বের হলো এবং সেই বাড়ির মালিকের গোলামকে কামড় দিল, তো গোলামও সাথে সাথে মারা গেল। এখন সবাই আবার রাগান্বিত হয়ে সেই সাপটিকে মারতে যাচ্ছে। এমন সময় ওই ব্যক্তি মানা করলো যে দেখো সাপটিকে ছেড়ে দাও, সে তো আমাদের কাউকে ক্ষতি করে নাই, গোলামকে মেরেছে, একটি গোলাম চলে গেছে, টাকা থাকলে আমি আরেকটি গোলাম কিনতে পারবো, কিন্তু সাপটিকে যদি আমি মেরে ফেলি তাহলে আমরা স্বর্ণের ডিম পাবো না, সুতরাং সাপটিকে ছেড়ে দাও। আচ্ছা, ওই ব্যক্তিকে লোভ, সম্পদের লোভ এমনভাবে পেয়ে বসেছে, সেই ব্যক্তি ভুলে গেল যে এই সাপটি আজকে আমার গোলামকে কামড় দিয়েছে, আরেকদিন হয়তো আমাকে কামড় দিতে পারে। এখন এভাবে স্বর্ণের ডিম দিতে লাগলো। কিছুদিন পর সেই সাপটি আবার গর্ত থেকে বের হলো, বের হয়ে ওই মালিকের সন্তানকে কামড় দিল। ডাক্তার ডাকা হলো, কিন্তু ডাক্তার কোনো কিছু করতে পারলো না, বিষের প্রভাবে ওই বাড়ির মালিকের যুবক ছেলে মারা গেল। আচ্ছা, এখন নিজের যুবক সন্তানের অপমৃত্যুতে মা বাবা দুজনে কি খুবই ব্যথিত হলো। সাপটিকে মারার জন্য তারা গেল, তারা সাপটিকে খুঁজে পেল না, অনেক খোঁজাখুঁজি করলো। এভাবে কিছুদিন কেটে গেল। এখন বাড়ির মালিকের মাথার মধ্যে একটি জিনিস ঘুরছে যে এই সাপটি তো আমাদেরকে কি করে কি দেয়, স্বর্ণের ডিম দেয়, যদিও সে আমাদের ক্ষতি করেছে কিন্তু আমরা তো কি করছি, সম্পদ পাচ্ছি। এই ভেবে সে উদাসীনতা অবলম্বন করলো, সাপটিকে আর বেশি খোঁজাখুঁজি করলো না মেরে ফেলার জন্য। কিছুদিন অতিবাহিত হলো, সেই সাপটি আবার গর্ত থেকে বের হলো, ওই বাড়ির মালিকের স্ত্রীকে কামড় দিল, তার স্ত্রী মারা গেল। এখন সে খুবই রাগান্বিত হয়ে তার আশেপাশে যার আত্মীয় স্বজনকে এই কথাটি কি করলো, জানালো। তো তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বললো যে হে বেকুব, তোমার তো প্রথম উচিত ছিল যে এই সাপটিকে মেরে ফেলার, কেননা এই সাপটি তোমার সম্পদ নষ্ট করেছে, তোমার গোলামকে কামড় দিয়েছে, তোমার সন্তানকে কামড় দিয়ে মেরে ফেলেছে, শেষ পর্যন্ত তোমার স্ত্রীকে কামড় দিয়ে মেরে ফেলেছে, হয়তো এমনও হতে পারে কাল তোমাকেও কামড় দিতে পারে, তুমি কি করো, গিয়ে সাপটিকে মেরে ফেলো। এখন ওই ব্যক্তি সাপটিকে খোঁজা শুরু করলো, সাপটির গর্তের পাশে গেল, তো দেখলো যে সেই সাপটি প্রতিদিন করে একটি কি স্বর্ণের ডিম দেয়, আজকে স্বর্ণের ডিম নয় বরং একটি মুক্তোর ডিম দিয়েছে। এখন ওই ব্যক্তিকে লোভ আরো পেয়ে বসেছে যে এতদিন তো স্বর্ণ পেতাম, এখন পাচ্ছি একটি করে মুক্ত, তো সে কি করলো, সাপটিকে ছেড়ে দিল, বললো যে হয়তো সময়ের সাথে সাথে কি অন্তর পরিবর্তন হয়ে যায়, তো সাপটি যখন এতদিন স্বর্ণের ডিম দিত আজকে কি দিচ্ছে, আজকে মুক্ত দিচ্ছে, তো সুতরাং হয়তো সাপটির মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, সে এখন মনে হয় কাউকে কামড়াবে না এবং তার বিষ হয়তো পানি হয়ে গেছে, অর্থাৎ লোভ তার আকলকে পর্যন্ত কি করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে, তার চোখে কি করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। তো ওই ব্যক্তি এভাবে মুক্ত ডিম নিতে লাগলো। তো একদিন সে তার সমস্ত স্বর্ণের ডিম এবং মুক্ত ডিম একটি থালায় ভরে তার পাশে রাখলো এবং সেখানে সে ঘুমিয়ে পড়ল। তো হঠাৎ সেই সাপটি গর্ত থেকে বের হলো, বের হয়ে সেই মালিককে কামড় দিল। এখন সে কি করলো, চিল্লা চিল্লি করলো, তার আত্মীয় স্বজনকে ডাকলো। তো তাদেরকে বলল যে দেখো, আজকে আমার লোভের কারণে আমি আমার পরিবারকে তো ধ্বংস করেছি, সাথে সাথে আমার নিজেকে ধ্বংস করে ফেলেছি। আমি যা যেই জিনিসের যেই সম্পদের লোভ করেছি, কিছুক্ষণ পর থেকে যখন আমি মারা যাব, এই সম্পদ আর আমার থাকবে না, এই সম্পদ অন্যের কারো হয়ে যাবে। এই বলে সে মারা গেল। প্রিয় ইসলামী ফেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লোভ এটা এমন একটি জিনিস যেটি মানুষকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। আচ্ছা, সাধারণত আমরা লোভ বলতে বুঝি যে লোভটাকে সবসময় আমরা খারাপ কি খারাপ দিকে কি করি, যে আমরা লোভী বলতে বুঝাই, লোভ বলতে বুঝি ধন সম্পদের লোভী, পোশাকের লোভী, নিজের সম্মানের লোভী, এরকম মনে করি না? আচ্ছা, লোভ কাকে বলে? প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদিয়ার কান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বেশি দিন বাঁচার আশা হচ্ছে চাহিদা, এবং কোনো কিছুতেই তৃপ্ত না হওয়া সর্বদা আরো বেশি চাহিদার নাম হচ্ছে লোভ। অর্থাৎ আমার কাছে একটা জিনিস আছে, আমি চাচ্ছি যে আরেকটা জিনিস আমার কাছে চলে আসুক। আমার কাছে দুটা আছে, আমি চাচ্ছি যে আমার কাছে তিনটা হয়ে যাক। আমার কাছে চারটা আছে, আমি চাচ্ছি যে আমার কাছে দশটা হয়ে যাক। আমার কাছে একটা বাড়ি আছে, আমি চাচ্ছি যে আরেকটি বাড়ি বানাবো। আমার কাছে ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমি চেষ্টা করছি যে আমার যে কোনো প্রকারে আরো 1 কোটি টাকা হয়ে যাক। সেটিকে বলে লোভ। আচ্ছা, লোভ সাধারণত 3 প্রকার, একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে গুনাহ, আরেকটি হচ্ছে মোবাহ। আজকে আমার বয়ানের বিষয় হচ্ছে যে লোভটাকে আমরা সাধারণত লোভটাকে খারাপ মনে করি, কিন্তু লোভ আউলিয়া কিরাম করেছেন, সাহাবায়ে কিরাম করেছেন, তারা কেমন লোভ করেছেন? তারা করেছেন নেকির লোভ, নেকির আকাঙ্ক্ষী ছিলেন। আমরা সাধারণত যারা দুনিয়াদার, আমরা কি করি, আমরা সবসময় চিন্তা করি যে আমাদের সম্পদটা আমাদের হস্তগত হোক। কিন্তু আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, ওনারা চেয়েছেন যে কোনো প্রকারে আমি যেন কিছু নেকি করতে পারি। আচ্ছা, লোভ 3 প্রকার, 3 প্রকারের মধ্যে একটি হচ্ছে জায়েজ। জায়েজটা কিরকম, যে অনেকে নফল ইবাদত করার, নফল নামাজ পড়ার শখ রাখে, আগ্রহ রাখে, তো সে কি করে, বেশি পরিমাণে নফল ইবাদত করে। আচ্ছা, অনেক ব্যক্তি এমন আছে, তারা চেষ্টা করে যে সর্বদা সে দরুদ শরীফ পাঠ করবে, তো সে খুব বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে, তো ওই ব্যক্তিগুলোকে বলা হয় তারা হচ্ছে নেকির লোভী, নেকির আকাঙ্ক্ষী। আচ্ছা, আরেকটা হচ্ছে মুবাহ, গুনাহের সম্পর্কে তো আমরা সবাই জানি, যেটা মুবাহ, বিশেষ করে যারা গাড়ি চালান তারা বুঝবেন, এটা কিরকম, নিউট্রাল গাড়ির মতো। গাড়িকে যখন নিউট্রাল করা হয়, সেই গাড়িকে সামনেও নেওয়া যায় আবার পিছনে আনা যায়। তো মুবাহ এই জিনিসটা এমন, এটা হচ্ছে বৈধ, কিন্তু খারাপ নিয়তের কারণে সেই জিনিসটা গুনাহে পরিণত হয়, আবার ভালো নিয়তের কারণে সেই জিনিসটা স্বভাবে পরিণত হয়। যেমন আমরা সবাই আতর লাগাই শরীরে, এখানে হয়তো আমরা ইসলামের মধ্যে এসেছি, তো আমরা কি করেছি, আতর লাগিয়েছি, আতর লাগানো হচ্ছে সুন্নাত। এখন এই জিনিসকে আমি যদি নিয়ত করি যে আমি আতর লাগাচ্ছি এই জন্য যেন লোক মানুষে আমাকে আমার শরীর থেকে খুশবু শুকে বাবা দেয়, আমি আতর এর জন্য লাগাচ্ছি যে মানুষের সামনে আমার কেন কি হোক একটি প্রভাব বিস্তার হোক, যাতে মানুষ আমাকে বলে যে এই ব্যক্তি খুবই রুচিশীল, তাহলে সেটি কি, আমার খারাপ নিয়তের কারণে আমার আতর লাগানোটা গুনাহে পরিণত হলো। আর আমি যদি এই নিয়ত করি যে আতর লাগানো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর জন্য আমি আতর লাগাচ্ছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি আতর লাগাচ্ছি, আতর লাগানোর কারণে আমার ঘামের দুর্গন্ধ থেকে আমার কোনো ইসলামী ভাই রক্ষা পাবে, তো এই নিয়তগুলো যদি আমি করে থাকি, তাহলে সেই আতর লাগানো আমার জন্য কি হলো, স্বভাবে পরিণত হলো। যেমন মনে করুন আমরা খাবার খাই, খাবার খাওয়া মুবাহ। এখন আমি যদি এটা নিয়ত করি যে আমি সুন্নত অনুযায়ী খাবার খাবো, প্রত্যেক লগ্নায় বিসমিল্লাহ বলবো, বা খাবারের আগে বিসমিল্লাহ বলবো, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলবো, এবং এই খাবার এই জন্য খাচ্ছি যে খাবার খাওয়ার পরে এই শক্তি যে আমার হবে, সেই শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, তাহলে সেটি কি হলো, স্বভাবে পরিণত হলো। তো তদ্রূপ যদি মুবাহ জিনিসটা এমন যে কোনো ব্যক্তি যদি কোনো মুবাহ জিনিসের উপর ভালো নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লিখে দেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে সাধারণত আমরা যে বয়ানের যে বিষয়টা, সাধারণত আমরা কি করি, আমরা চাই যে যে কোনো প্রকারে আমাদের কিছু কি চলে আসুক, সম্পদ আমাদের হস্তগত হোক, কিন্তু যারা আল্লাহ ওয়ালা তারা সবসময় চায় যে কোনো কাজের মধ্যে যেন আমি ভালো নিয়ত কি করে ভালো নিয়তটা আমি কি করে লাগিয়ে নিয়ত করে আমি যে কোনো প্রকারে আমার আমলটাকে কি করি স্বভাবে পরিণত করি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে এখানে আমরা যারা এসেছি, বিশেষ করে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস উপলক্ষে এই ইজতিমা সজ্জিত, তো আসুন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শ্রবণ করি। আমরাও কি করি, লোভ করি, সম্পদের লোভ করি, নেক সম্মানের লোভ করি, তারপরে মর্যাদার লোভ করি, যে আমি কোথাও গিয়েছি ওখানে যেন মানুষ আমাকে সম্মান করে, আমাকে একটু তাজিম করে, এই আকাঙ্ক্ষাগুলো করি। কিন্তু আমাদের বুজুর্গানে কিরাম ওনারা সবসময় চেয়েছেন যে কোনো প্রকারে আমার দ্বারা যেন নেক আমল হয়ে যায়, নেকির কাজ হয়ে যায়। যেমন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মর্যাদা এমন যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল আম্বিয়াদের পরে মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর। আচ্ছা, তিনি নিঃসন্দেহে জান্নাতি, কেননা আশারায়ে মুবাশশারাদের মধ্যে তিনি একজন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, তাদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তিনি খলিফাতুল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইরশাদ করেন, আমার রব তাআলার নিকট, অর্থাৎ আমার আল্লাহ তাআলার নিকট আমার যেমন মর্যাদা, আবু বকরের মর্যাদা আমার নিকট তেমন। তো এত বড় মর্যাদার অধিকারী হয়েও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির এমন আকাঙ্ক্ষী ছিলেন, নেকির এমন লুবি ছিলেন, যে এই ঘটনা থেকে আমরা সেটা বুঝতে পারি। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে মজলিসে বসেছেন, তো বললেন, কে আছো আজকে, আজকের দিনে কে রোজা রেখেছে, এমন কেউ কি আছো? তখন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইক, আমি রোজা রেখেছি। এরপরে জিজ্ঞেস করলেন যে আজকে কে এমন আছো যে জানাজার নামাজে শরীক হয়েছ? আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশাআল্লাহ, বসুন। এরপরে জিজ্ঞেস করলেন, আজকে এমন কে আছো যে মিসকিনদেরকে খানা খাইয়েছো? হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি মিসকিনদেরকে খানা খাইয়েছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বসালেন, আবার জিজ্ঞেস করলেন, আজকে কে আছো যে রোগীকে সেবা করেছো? সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে একজন রোগীর সেবা করেছি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই জিনিসগুলো, এই কাজগুলো যার মধ্যে একত্রিত হলো ওই ব্যক্তি জান্নাতি। তো ওনারা কি ছিলেন? ওনারা নেকির লোভী ছিলেন, নেকির আকাঙ্ক্ষী ছিলেন, যে আমরা আজকে যারা ব্যবসা করি, প্ল্যান বানাই যে 5 বছর পর আমি এই কাজটা করব, 10 বছর পরে এরকম করব, 15 বছর পরে আমার এমন হবে, তো কি করি, আমরা প্ল্যান করি যে আজকের দিনে আমি এই কাজগুলো করব, কি করি ব্যবসায়িকভাবে কিভাবে সম্পদ আমাদের কাছে আসবে। কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যান দেখুন, তিনি রোজা রেখেছেন, তিনি প্ল্যান করেছেন যে আজকে আমি কি করব, মিসকিনদেরকে খানা খাওয়াবো, তিনি খানা খাইয়েছেন, তিনি প্ল্যান করেছেন যে আজকে আমি জানাজার নামাজে যাব, তিনি জানাজার নামাজে গিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, ওনারা ছিলেন এমন যে কোনো প্রকারে, যে কোনো প্রকারে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে যেন আমরা কিছু নেকি করতে পারি। তেমনি হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে পথ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করেন, সেই পথ শয়তানও কি করে, পরিবর্তন করে। তো ওনাদের সম্মানটা কিরকম? আচ্ছা, বলল যে আসমানের সকল ফিরিস্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে, এবং জমিনের সকল শয়তান তার ভয়ে কি থাকে, কাঁপতে থাকে। ওনাদের মর্যাদা বয়ান করছি। এরপরও ওনারা নেকির প্রতি কেমন আগ্রহী ছিলেন, যখন ওনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য ওনাকে কি করা হলো, আঘাত করা হলো, তিনি বেহোশ হয়ে পড়ে গেলেন। অনেক চেষ্টা করা হচ্ছে যে ওনাকে কোনো প্রকারে যাতে ফসে তার জ্ঞান ফিরিয়ে না যায়, যাচ্ছে না। তো উপস্থিত একজন জিজ্ঞেস বললেন যে ওনাকে নামাজের কথা বলুন। তো একজন বলল, হে ওমর ফারুক, হে আমিরুল মোমিনিন, নামাজ। যখন তার কানে নামাজের শব্দ শুনলেন, নামাজ শুনতে পেলেন, তার চোখ খুলে গেল। তিনি বললেন, আল্লাহ তাআলার শপথ, যে নামাজ কাজা করে তার জন্য ইসলামের কোনো অংশ নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা নিই, যারা ফজরের নামাজ আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, শীতকাল আমরা কম্বলের ভিতরে, অনেক শীত লাগছে, অসুবিধা নাই, ফজরের পরে সূর্য উঠলে একটু গরম হলে উঠে কাজা করে দেব। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের উপর, হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমানের উপর কুরবান হয়ে যান, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের কথা বলার পর তার জ্ঞান ফিরে এসেছে, এবং জ্ঞান ফিরে আসার পরে তিনি বললেন, যে ব্যক্তি নামাজ কাজা করে ইসলামে তার কোনো অংশ নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা একটু চেক করি যে আমাদের নামাজ কি কাজা হয়ে যায়, আমাদের নামাজ কি কাজা হয়ে যায়। যারা আমরা বলি যে আমরা সিদ্দিকে আকবরকে ভালোবাসি, আমরা যারা বলি যে হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গোলাম দাবি করি, আমরা আজকে এই ইস্তামা থেকে এই জিনিসটা একটু শুনে নিই, এই জিনিসটা বোঝার চেষ্টা করি, যে আমরা তো গোলাম বলছি, গোলামের মতো কি কাজ আমরা করছি, আমাদের দ্বারা কি নামাজ কাজা হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক আগেই বলে দিয়েছেন যে তোমাকে শহীদ করা হবে, এবং তোমাকে যে আপনাকে যে কি শহীদ করা হবে, প্রথম রক্তের প্রথম ফোঁটা সূরা বাকারার 137 নং আয়াতের উপর পতিত হবে। অনেক আগে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন। তো যখন ওনার খিলাফত শেষ মুহূর্তে, খেলাফতের শেষ মুহূর্তে রাজত্বের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, ফ্যাসাদ সৃষ্টি হলো, তো তিনি কি করলেন, ওনাকে বন্দী অবস্থায় রাখা হলো। তো উনি এর মধ্যে কি করতেন, উনি জানতেন যে ওনাকে, উনি বন্দী অবস্থায় ওনাকে হত্যা করা হবে, ওনাকে কি করা হবে, শহীদ করা হবে। তিনি কি করতেন, তিনি প্ল্যান করেছেন। আজকাল আমরাও প্ল্যান করি, আমরাও প্ল্যান করি। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইটি শাহজাদীকে ওনার সাথে শাদী দেওয়া হয়েছে, এই জন্য ওনাকে বলা হয় দুই নূরের অধিকারী, সেই হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি প্ল্যান করেছেন, তিনি সেখানে বসে বসে কি করতেন, কোরআন শরীফ পাঠ করতেন, নফল ইবাদত করতেন। বর্ণনার মধ্যে আসছে যে যখন ওনাকে শহীদ করার জন্য প্রবেশ করা হয়েছে ঘরে, তো তিনি জানেন যে ওনাকে এখন শহীদ করা হবে, তিনি কি করলেন, কোরআন শরীফ খুললেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওই সময় ওনাকে শহীদ করা হলো, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী ওনার রক্তের ফোঁটা সূরা বাকারার 137 নং আয়াতের উপর পতিত হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, উনি জানেন যে এখন আমাকে শহীদ করা হবে, এরপরে কি করেছেন, উনি ইবাদতে লেগে গেছেন। আজকে আমাদের অবস্থা এমন, আমরা অনেক সুযোগ পেয়েছি ইবাদত করার জন্য, আগেকার যুগের মধ্যে গরম পানি ছিল না, আজকাল আমরা কি ওয়াটার হিটার পাই, যে ঠান্ডা পানি হলে আমরা একটু গরম করে কি করবো, উজু করবো। আচ্ছা, আজকাল আমরা কি করি, না মসজিদের মধ্যে আমরা মোটা কার্পেট বিছাই যাতে ঠান্ডা না লাগে, আচ্ছা গরমকালে কি করি, আমরা এসি লাগাই যাতে গরম না লাগে। ওই সময় এমন এই জিনিসগুলো ছিল না, ওনারা কি করেছেন, ওনারা মাটির মধ্যে সিজদা করেছেন, গরমের মধ্যে ঘেমে ইবাদত করেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ওনারা কি ছিলেন, ওনাদের মাথার মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে আমার দ্বারা যেন কিছু নেক আমল হয়ে যায়, এবং আমি এই আখিরাতের কিছু সম্বল কি করতে পারি, সম্বল বানাতে পারি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি ফরমান শুনে ইনশাআল্লাহ আমরা বয়ান শেষ করব, যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বস্তুর লোভ করো যে তোমার উপকার দেবে, অর্থাৎ ওই জিনিসের লোভ করো, আকাঙ্ক্ষা করো যে জিনিসটি তোমাকে উপকার দিবে। তো প্রিয় ইসলামী ভাইরা, এর ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে খুবই লোভী হও এবং বিনিময়ে পুরস্কারের আশা করো। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে আমরা একটি নিয়ত করে নিই যে আমার দ্বারা যেন কোনো নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আমার দ্বারা কোনো নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে।